বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي
রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকুরের গোস্ত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 9 জানুয়ারি, 25 পৌষ এবং ফার্সি 20 দেই। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6110 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরানের সামরিক শক্তি বৃদ্ধি সম্পর্কে IRGC প্রধান মেজর জেনারেল হোসেন সালামের মন্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে শব্দদূষণ বৃদ্ধি সম্পর্কে প্রকাশিত প্রতিবেদন নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, বিদেশি কোম্পানিগুলোকে ইরানি জনগণের উপর ভ্যাকসিন পরীক্ষার সুযোগ দেওয়া হবে না বলেছেন প্রেসিডেন্ট রুহানি। ট্রাম্পের কাছ থেকে পরমাণু অস্ত্রের কোড কেড়ে নিতে বললেন ন্যান্সি পেলোসি, অপসারণ চায় বেশিরভাগ মানুষ। ফজলে নূর তাপস মেয়র থাকার যোগ্য নন, দাবি সাবেক মেয়র সাঈদ খোকনের শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ। ভারতের তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায় বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প হেরে গেছেন, এবার ভারতে মোদিও হারবেন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন বিদেশি কোম্পানিগুলোকে তার দেশের জনগণের উপর করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষা করার সুযোগ দেওয়া হবে না। এর আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বিদেশি কোম্পানিগুলোর ভ্যাকসিন পরীক্ষা প্রতিরোধের পদক্ষেপ নিয়েছে। প্রেসিডেন্ট রুহানি মূলত আজ এ বক্তব্য দিয়ে তার প্রতি সমর্থন ব্যক্ত করলেন। করোনা ভাইরাস বিরোধী লড়াইয়ে গঠিত জাতীয় টাস্কফোর্সের বৈঠকে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বৈঠকে প্রেসিডেন্ট রুহানি বলেন কিছু বিদেশি কোম্পানি আমাদের দেশের জনগণের উপর কোভিড ভ্যাকসিন পরীক্ষা করার চেষ্টা চালিয়েছিল, কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় তা রুখে দিয়েছে। এর একদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই আমেরিকা এবং ব্রিটেন থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছেন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই আমেরিকা থেকে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন আমদানি নিষিদ্ধ করার পর ফাইজার কোম্পানির ভ্যাকসিন আমদানির প্রক্রিয়া বাতিল করেছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। গতকাল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সর্বোচ্চ নেতা আমেরিকা ও ব্রিটেন থেকে করোনার ভ্যাকসিন আমদানি নিষিদ্ধ ঘোষণা করেন। তিনি বলেন আমেরিকা ব্রিটেন থেকে করোনা ভ্যাকসিন আমদানির বিরোধী তিনি। এ সম্পর্কে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র মোহাম্মদ হাসান কোজিয়ান মোকাদ্দাম বার্তা সংস্থা ইরানাকে বলেছেন, আমেরিকা থেকে ফাইজার কোম্পানির 1.5 লাখ ডোজ করোনা ভ্যাকসিন আমদানির প্রক্রিয়া বাতিল করা হয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে আমরা প্রাচ্যের দেশগুলো থেকে টিকা আমদানি করতে প্রস্তুত রয়েছে। ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসনের ব্যবস্থাপনা পরিচালক হায়দার মোহাম্মদী জানিয়েছেন, দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমিত রোগীর চিকিৎসায় যে সমস্ত ওষুধপত্র ব্যবহার করা হচ্ছে তার সবই এখন দেশে তৈরি করা হচ্ছে। কিছুদিন আগেও এসব ওষুধের শতকরা 90% বিদেশ থেকে আমদানি করা হতো বলে তিনি জানান। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে থাকা পরমাণু অস্ত্রের কোড কেড়ে নিতে সেনাপ্রধান মার্ক মিলির সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে খুবই অস্থির অবস্থায় রয়েছেন এবং তার কাছে কোনোভাবেই পরমাণু অস্ত্রের কোড থাকা ঠিক নয়। প্রেসিডেন্ট ট্রাম্প যাতে কোনো যুদ্ধের সূচনা করতে না পারেন সে ব্যবস্থা নিতেও বলেছেন ন্যান্সি পেলোসি। তিনি বলেন, সেনাপ্রধান মার্ক মিলির সঙ্গে এসব ইস্যুতে কথা বলেছেন এই কারণে যে প্রেসিডেন্ট ট্রাম্প যেন তার একক ক্ষমতা ব্যবহার করে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু কিংবা পরমাণু বোমা হামলা চালানোর নির্দেশ দিতে না পারেন। ন্যান্সি পেলোসি বলেন, ট্রাম্প যাতে আমেরিকার পরমাণু অস্ত্র ব্যবহার করতে না পারেন তা ঠেকাতেই হবে। এ বিষয়ে তিনি মার্কিন প্রতিনিধি পরিষদে একটি চিঠিও দিয়েছেন। ট্রাম্পকে ন্যান্সি পেলোসি অস্থির চিত্তের প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেন। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার বলেন, এই অস্থির চিত্তের প্রেসিডেন্টকে আরও বিপজ্জনক হয়ে উঠতে দেয়া ঠিক হবে না। তিনি আলাদা এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি দ্রুত ও স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে না দেন তাহলে কংগ্রেস তাকে ইম্পিচ করার প্রক্রিয়া শুরু করবে। মার্কিন পার্লামেন্ট ভবনে প্রাণঘাতী তাণ্ডবে উস্কানি দেওয়ার কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ ক্রমেই বাড়ছে। মেয়াদ শেষ হওয়ার আগে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপসারণ চায় দেশটির 57% নাগরিক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ প্রতিষ্ঠান ইপসস পরিচালিত এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার পরিচালিত জরিপে দেখা গেছে, গত নভেম্বরে ট্রাম্পকে ভোট দেওয়া প্রতি 10 জনের মধ্যে 7 জনই পার্লামেন্ট ভবনে উগ্র ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের ঘোর বিরোধী, তবে এদের সবাই এখনই ট্রাম্পকে অপসারণের পক্ষে নন। মাত্র 2 সপ্তাহ পরেই আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসবেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন, কিন্তু বুধবার ক্যাপিটালে হামলার ঘটনার পর তার আগেই ট্রাম্পকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা এখনও তরুণদের পেট্রোল বোমা, আগুন, সন্ত্রাস ও উগ্র সাম্প্রদায়িকতার পথে ঠেলে দিচ্ছে তাদেরকে এসব নেতিবাচকতা থেকে বেরিয়ে আসতে হবে। আরও বলেছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আব্দুর রহমান খান।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্র রাজনীতিকে সুনাম ও ঐতিহ্যের ধারায় ফিরিয়ে আনার উপরে গুরুত্ব আরোপ করে বলেছেন, যারা এখনও তরুণদেরকে পেট্রোল বোমা, আগুন, সন্ত্রাস ও উগ্র সাম্প্রদায়িকতার পথে ঠেলে দিচ্ছে তাদেরকে এসব নেতিবাচকতা থেকে বেরিয়ে আসতে হবে। ওবায়দুল কাদের আজ সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যুক্ত হন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতির চলমান ধারায় বাংলাদেশের প্রতিটি জনপদ আজ আলোয় ঝলমল করছে, এমনটি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদ এদেশের উন্নয়ন এবং ইমেজকে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ঐক্যবদ্ধ প্রয়াসে সেই বিষদাঁত আজ ভেঙে দেওয়া হয়েছে। ওবায়দুল কাদের বলেন, জাতি আজ লোডশেডিং এর অভিশাপ থেকে মুক্ত হয়েছে, ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে সেবা খাত, বাংলাদেশে প্রযুক্তির ব্যবহার এবং সুযোগ সুবিধা এখন বিশ্বমানের বলেও তিনি উল্লেখ করেন। তরুণ প্রজন্ম আজ মাদক, সাইবার অপরাধ, আকাশ সংস্কৃতির নেতিবাচক দিক সহ নানান চ্যালেঞ্জ অতিক্রম করছে, এমনটি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রযুক্তি যেমন বদলে দিয়েছে তেমনি এর ক্ষতিকারক প্রভাব রয়েছে। একদিকে প্রযুক্তিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের কেরিয়ার গড়ে তুলতে হবে, অপরদিকে এর নেতিবাচক দিক থেকে তরুণদের সুরক্ষা করতে হবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস মেয়র থাকার যোগ্য নন বলে দাবি করেছেন সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। আজ দুপুরে রাজধানীর কদম ফোয়ারার সামনে আয়োজিত এক মানববন্ধনে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। তাপসের দুর্নীতির কথা উল্লেখ করে সাঈদ খোকন বলেন, ফজলে নূর তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছেন এবং এই শত শত কোটি টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ হিসেবে গ্রহণ করেছেন এবং এখনও করছেন। অপরদিকে অর্থের অভাবে দক্ষিণ সিটি কর্পোরেশনের গরিব কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না। সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প হেরে গেছেন, এবার ভারতে মোদিও হারবেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প হেরে গেছেন, এরপরের বার মোদিও হারবেন। তিনি আজ শনিবার পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হোম টাউন হল গুজরাটের আহমেদাবাদ। গত বছর ফেব্রুয়ারিতে ভারত সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহমেদাবাদে বিপুল জনসমাবেশের মধ্য দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্প এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সত্যিকারের বন্ধু বলে উল্লেখ করেন। অধ্যাপক সৌগত রায় আজ পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সম্পর্কে তীব্র কটাক্ষ করে আরো বলেন,
আর দিলীপ ঘোষ এখানে উন্মত্ত ষাঁড়ের মতো চিৎকার করে বেড়াচ্ছে, তোমার মোদি বাবা ট্রাম্প তো হেরে গিয়েছে, এর পরের বার মোদিও হারবে।
আজ ব্যারাকপুরের ওই সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের নৌ ইউনিটের তৃতীয় মহড়া শেষ হয়েছে। পারস্য উপসাগরে 10 মার্কিন মেরিন সেনা আটকের বার্ষিকী উপলক্ষে মহড়া চালানো হয়েছে। 2016 সালের 12 জানুয়ারিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC পানিসীমা লঙ্ঘনের দায়ে দুটি মার্কিন নৌযান আটক করে। দুটি নৌযানে ছিল 10 মার্কিন মেরিন সেনা। তারা পারস্য উপসাগরীয় ফার্সি দ্বীপের 3 মাইলের মধ্যে ঢুকে পড়েছিল। ইরানের বাসিজ বাহিনী ফার্সি দ্বীপের উপকূলে এই মহড়া চালিয়েছে। এতে অংশ নিয়েছে বিভিন্ন ধরনের 700 নৌযান। এ সময় প্রতিরক্ষামূলক অনুশীলন সম্পন্ন করা হয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, হোয়াইট হাউসের ক্ষমতায় কে বসলেন সেটি দেখার বিষয় নয়, বরং আসল কথা হচ্ছে আমেরিকা আমাদের সবচেয়ে বড় শত্রু। তিনি জোর দিয়ে বলেন, আমেরিকা উত্তর কোরিয়ার বিরুদ্ধে যে শত্রুতার নীতি অনুসরণ করে আসছে, ওয়াশিংটনে ক্ষমতার পালা বদলে সে নীতিতে কোনো পরিবর্তন আসবে না। গতরাতে রাজধানী পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন দলের এক সম্মেলনে কিম জং উন এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায় এবং জো বাইডেনের ক্ষমতা গ্রহণের মাত্র কয়েকদিন আগে উত্তর কোরিয়ার নেতা আমেরিকা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন। আমেরিকার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার দেশটির বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। এটি শুক্রবার বলেছে, আরও বেশি সহিংসতায় উস্কানি দেওয়ার আশঙ্কা থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ছিল 8,80,000। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। We'll be right back. বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, আঞ্চলিক অখণ্ডতা, দেশের স্বাধীনতা এবং ইসলামী বিপ্লবের সাফল্যকে ধরে রাখাই আমাদের সামরিক কর্মসূচির উদ্দেশ্য। ক্ষেপণাস্ত্র ঘাঁটি উদ্বোধনকালে তিনি একথা বলেন। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানের প্রতিরক্ষা নীতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি পারস্য উপসাগরের উপকূলে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেন। সামরিক ঘাঁটির উদ্বোধন অনুষ্ঠানে মেজর জেনারেল হোসেন সালামি বলেন, আঞ্চলিক অখণ্ডতা, দেশের স্বাধীনতা এবং ইসলামী বিপ্লবের সাফল্যকে ধরে রাখাই আমাদের সামরিক কর্মসূচির উদ্দেশ্য। তিনি বলেন, আমরা বিশ্বাস করি আমাদের শত্রুরা যুক্তির চেয়ে শক্তির ভাষাকে বেশি গুরুত্ব দেয়, তাই তাদের আধিপত্যবাদী চক্রান্তের বিরুদ্ধে আমাদের আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক সামরিক শক্তি বৃদ্ধি করা ছাড়া আর কোনো বিকল্প নেই। বাস্তবতা হচ্ছে, জাতীয় নিরাপত্তা প্রশ্নে ইসলামী ইরান কোনো ঠাট্টা মস্করা করে না, আর এ কারণেই যে কোনো হুমকির উপযুক্ত জবাব দেওয়ার জন্য সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি সম্প্রতি এক ভাষণে বলেছেন, ইরানের সামরিক শক্তি বৃদ্ধির অন্যতম উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক বলদর্পী শক্তিগুলোর পক্ষ থেকে যে কোনো আগ্রাসন মোকাবেলা করা। তিনি ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দামের বিমান হামলা মোকাবেলায় সে সময় ইরানের দুর্বলতার কথা উল্লেখ করে বলেছেন, সে সময় ইরাকের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় ইরানের সামর্থ্য ছিল না, কিন্তু এখন ইরান এক্ষেত্রে এমন এক অবস্থানে পৌঁছেছে যে ইরানের আকাশে প্রবেশ করা মাত্রই আমেরিকার সবচেয়ে শক্তিশালী ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী। তাই শত্রুরা ইরানের সামরিক শক্তির বিষয়টি হিসাব করতে বাধ্য হচ্ছে। আজ থেকে এক বছর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আইআরজিসির কুৎস ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। এর জবাবে ইরান ইরাকে মার্কিন ঘাঁটিতে ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, অর্থাৎ ইরানকে আঘাত করে কেউ পার পাবে না এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে তেহরান প্রস্তুত। আকাশ প্রতিরক্ষা ক্ষেত্রে ইরান এতদূর এগিয়েছে যে ড্রোন প্রযুক্তিতে বর্তমানে ইরানের অবস্থান বিশ্বে পঞ্চম। যাই হোক, ইরানের সামরিক শক্তিতে বলিয়ান হওয়ার অর্থ এটা নয় যে এটা কারোর জন্য হুমকি। বরং হোসেন সালামি যেমনটি বলেছেন, শত্রুরা যদি কোনো দুঃসাহস দেখায় তাহলে আমাদের সাহসী যুবকরা শুরুতেই তাদের গলা চেপে ধরবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরছি সংবাদে, ফিরছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। বাংলাদেশের রাজধানী ঢাকার নীরব এলাকা হিসেবে ঘোষিত সচিবালয়ের চারপাশে শব্দ দূষণ আরও তীব্রতর হয়েছে। এ সম্পর্কে একটি প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
রাজধানীতে নীরব এলাকা ঘোষিত সচিবালয়ের চারপাশে শব্দ দূষণ তীব্রতর হচ্ছে। ২০২০ সালে করোনাকালীন সময়ে যানবাহন চলাচলে বিভিন্ন নিয়ন্ত্রণের কারণে সময়ের ব্যাপ্তিতে শব্দ দূষণ কিছুটা কমলেও তীব্রতার দিক থেকে তা বেড়েছে। শব্দের সর্বোচ্চ মানের দিক থেকে ২০১৯ এর চেয়ে ২০২০ সালে ৭.৮% দূষণ বেড়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস এর যৌথ উদ্যোগে পরিচালিত এক গবেষণায় এই তথ্য জানা গেছে। আজ শনিবার সকালে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে নীরব এলাকা ঘোষিত সচিবালয়ের চারপাশে তীব্র শব্দ দূষণ শীর্ষক এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। বাপা এবং ক্যাপসের এই যৌথ গবেষণায় উল্লেখ করা হয়েছে, তীব্রতার ভিত্তিতে সবচেয়ে বেশি শব্দ দূষণ লক্ষ্য করা গেছে পল্টন বাস স্ট্যান্ডে, এবং সময়ের ব্যাপ্তিতে সবচেয়ে বেশি সময় শব্দ দূষণ লক্ষ্য করা গেছে প্রেসক্লাবের সন্নিকটে কদম ফোয়ারায়। ২০২০ সালের ১৪ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত মোট ৯ দিনে সচিবালয়ের আশেপাশে ১২টি স্থানের সবগুলোর মধ্যেই সর্বোচ্চ শব্দের মান পাওয়া গিয়েছে 120 ডেসিবেলের উপরে। 129.2 ডেসিবেল সবচেয়ে বেশি শব্দের মাত্রা পাওয়া যায়। সংগৃহীত উপত্যের গড়ের হিসেবে শব্দের সর্বোচ্চ মান পাওয়া গিয়েছে কদম ফোয়ারায়, যা 118.7 ডেসিবেল, এবং সবচেয়ে কম শব্দ রয়েছে সচিবালয়ের পশ্চিম দিকের মসজিদের স্থানে 99.5 ডেসিবেল। 2019 সালের তুলনায় বর্তমান মানের দিক থেকে 2020 সালের সবকটি স্থানেই শব্দ দূষণ বেড়েছে। তবে শব্দের সর্বোচ্চ মানের ভিত্তিতে দূষণের স্থানভেদে ক্রম পরিবর্তন হয়েছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, যেহেতু করোনা পরিস্থিতিতে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রায় 10% যানবাহন কম চলাচল করেছে, সেখানে মাত্র 3.5% শব্দের মাত্রা কমলেও প্রকৃত হিসাবে শব্দ দূষণ বরং বেড়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মাননীয় উপাচার্য স্থপতি অধ্যাপক মোহাম্মদ আলী নকি বলেছেন, শব্দ দূষণের মতো মারাত্মক ঘাতক থেকে আপামর জনসাধারণকে রক্ষা করতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক মণ্ডলী ও ছাত্র সমাজকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।
প্রতিবেদনটি শুনলেন। এবার বিশ্ব সংবাদের প্রধানাংশগুলো আরেকবার। বিদেশি কোম্পানিগুলোকে ইরানি জনগণের উপর ভ্যাকসিন পরীক্ষার সুযোগ দেওয়া হবে না বলেছেন প্রেসিডেন্ট রুহানি। ট্রাম্পের কাছ থেকে পরমাণু অস্ত্রের কোড কেড়ে নিতে বললেন ন্যান্সি পেলোসি। অপসারণ চায় বেশিরভাগ মানুষ। ফজলেনুর তাপস মেয়র থাকার যোগ্য নন বলে দাবি করেছেন ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকন। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন, এ কামনা করে বিদায় নিচ্ছি রাতের অধিবেশন থেকে। খোদা হাফেজ।